أشهد أن لا إله إلا الله أشهد أن أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
গত খুতবায় আমি খোদা তাআলার গুণবাচক নাম নাফের প্রেক্ষাপটে বলেছিলাম যে প্রকৃত কল্যাণকর সত্তা, কল্যাণের কারণ সত্তা হলেন খোদা, তাই তার ইবাদত করো, তিনি যেভাবে বলেন সেভাবে ইবাদত করো। তা যদি করো তাহলে এই পৃথিবীতেও তার অনুগ্রহরাজের উত্তরাধিকারী হবে, আর মৃত্যুর পরও তাঁর ফজল এবং অনুগ্রহের উত্তরাধিকারী হবে। ইবাদতের পাশাপাশি সেই সমস্ত শিক্ষা বা নির্দেশাবলী মেনে চলো যা মেনে চলার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের শুধু একথা বলেননি যেহেতু সকল প্রকারের কল্যাণের সম্পর্ক আমার সত্তার সাথে, তাই আমার ইবাদত করো এবং কৃতজ্ঞ হও, তিনি এই কথা বলেননি। বরং তিনি বলেছেন যে এই বিশ্বজগৎ এবং তাতে যা কিছু আছে সবকিছুই আমার সৃষ্ট, আমার ইচ্ছায় সেগুলো মানুষের জন্য লাভের কারণ হয় বা ক্ষতির কারণ হয়। সমস্ত বস্তু নিচয় যার উপর তোমরা নির্ভর করো, আল্লাহ তালা বলছেন যে তার স্রষ্টা হলাম আমি, তা আমি সৃষ্টি করেছি। খোদা তালা বলেন যে আমি রব্বুল আলামিন, যেখানে আমি রব্বুল আলামিন আর যেখানে আমি বিশ্ব প্রতিপালক, সেখানে অন্য কারো দ্বারা লাভবান হওয়া বা উপকৃত হওয়ার কোনো সম্ভাবনা নেই, প্রশ্নই ওঠে না। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এ বিষয়ে বর্ণনা করতে গিয়ে এক জায়গায় বলেন যে খোদা তাআলার রুবুবিয়ত অর্থাৎ সৃষ্টি করা, এরপর পরম লক্ষ্যে পৌঁছানো, এটি সারা বিশ্বে খোদা তাআলার একটি চলমান কাজ বা রীতি, এটি খোদার রুবুবিয়ত যে তিনি শুধু সৃষ্টি করেননি বরং যে পরম মার্গে পৌঁছানো সৃষ্টিতে আবশ্যক সেই পর্যায়ে সেই মার্গে তিনি তাকে পৌঁছান। আর এই বিশ্ব চলাচল, এই বিশ্বজগৎ সৃষ্টির পর প্রতিদিন একটা নূতন মহিমা প্রকাশ করছে, নূতন মহিমায় প্রকাশিত হচ্ছে। মানুষের ফিতরতে আল্লাহ তাআলা মানুষের ফিতরতকে আল্লাহ তাআলা অনুসন্ধিৎসু করে সৃষ্টি করেছেন, অনুসন্ধান তার ফিতরত বা প্রকৃতির অংশ, তাই সেই অনুসন্ধান বা গবেষণার ফলে মানুষের সামনে নতুন নতুন ভাবে খোদা তাআলা নিজেকে প্রকাশ করেন। যত জগৎ আছে, যত বিশ্ব আছে, যত ইউনিভার্স আছে, তার ভিতর মহাশূন্য বা আকাশ রয়েছে যাতে যার অংশ হল বিভিন্ন গ্রহ নক্ষত্র, আবার এই পৃথিবী যেখানে আমরা বসবাস করি সে পৃথিবীর জগতে রয়েছে, আবার এই পৃথিবীর মাটির নিচে বিভিন্ন প্রকারের আরো একটি জগৎ আছে, বিভিন্ন ধন ভাণ্ডার রয়েছে, মাটির নিচে এক বিশাল জগৎ আছে। বিজ্ঞানীরা এ সম্পর্কে গবেষণা করে প্রকৃতির বৈচিত্র্য সম্পর্কে আমাদের অবহিত করেন, এরপর উদ্ভিদ জগৎ রয়েছে, গাছপালা গোলমলতা ফুল ফলের একটা বিশাল জগৎ বা আলম রয়েছে, এত ধরনের এত প্রকারের রয়েছে যেটা হিসাব করে শেষ করা যাবে না। প্রতিটির ভিতরে খোদা তালার পবিত্র শক্তির বিকাশ দেখা যায়। খোরাক ছাড়াও অনেক এমন গোলমলতা বা চারা রয়েছে যা বিভিন্ন প্রকারের রোগ ব্যাধির আরোগ্য বিবেচিত হয়। গবেষণার পর এগুলো অনেকটি সম্পর্কে বেশ কয়েকটি কিছু সম্পর্কে মানুষ অবগত হয়েছে, আর অনেক এমন আছে যা সম্পর্কে কিছু তারা জানে না। পোকামাকড় রয়েছে, কীট পতঙ্গ, তাদের নিজস্ব জগৎ আছে। বস্তুত এই পৃথিবীতে এই বিশ্বজগতে অনেক জিনিস খোদা তাআলা সৃষ্টি করেছেন, না প্রতিটি সৃষ্টির পিছনে একটা উদ্দেশ্য একটি লক্ষ্য আছে, যে লক্ষ্য সেই সৃষ্টির মাধ্যমে পুরা হয় বা অর্জিত হয়। আর প্রয়োজন আর সেই সৃষ্টির অস্তিত্বকে সুনিশ্চিত করার খোদা তাআলা ব্যবস্থা করেছেন। হযরত মুসা আলাইহিস বলেন, খোদার রুবুবিয়াত সকল আত্মা বস্তু জীব জগৎ উদ্ভিদ জগৎ এবং জড়জগতের সাথে সম্পর্ক রাখে, এটি ফয়জানে আম বা গণকল্যাণ হিসাবে পরিচিত। সমস্ত রু বস্তু উদ্ভিদ জগৎ জড়জগৎ প্রাণী জগৎ সবার সাথে এই খোদার রুবুবিয়তের সম্পর্ক, এটিকে ফয়জানে আম বলা হয় বা সর্বব্যাপী কল্যাণ নাম দেয়া হয় এটিকে, এবং সকল সৃষ্টি এটি থেকে কল্যাণ মণ্ডিত হয়। আর সবকিছু এই রুবুবিয়তের কল্যাণেই অস্তিত্ব লাভ করেছে। সারা পৃথিবীতে যা কিছু আছে এটি থেকে রুবুবিয়ত থেকে উপকৃত বা লাভবান হচ্ছে। প্রতিটি বস্তু রুবুবিয়তের কল্যাণে সৃষ্ট হচ্ছে সৃষ্ট। মুসা আলাইহিস বলছেন যে হ্যাঁ, খোদার রুবুবিয়ত বা খোদার লালন, যদিও প্রতিটি সৃষ্টির স্রষ্টা এবং প্রতিটি সৃষ্টির লালনকারী, কিন্তু খোদার এই অনুগ্রহ থেকে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে মানুষ। কেননা আল্লাহ সকল সৃষ্টিকে মানুষ নিজের স্বার্থে কাজে ব্যবহার করে, তাই স্মরণ করানো হয়েছে যে তোমাদের প্রভু হলেন রব্বুল আলামিন বা বিশ্ব প্রতিপালক, যেন মানুষ আশায় বুক বাঁধতে পারে এবং মানুষের এই বিশ্বাস জন্মে যে আমাদের কল্যাণার্থে আমাদের উপকারার্থে খোদা তালার সৃষ্টি অতি ব্যাপক এবং বিভিন্ন প্রকারের উপকরণ তিনি আমাদের উপকারের জন্য কল্যাণার্থে সৃষ্টি করতে পারেন। তো আল্লাহ তাআলা যিনি রব্বুল আলামিন, যিনি বিশ্ব প্রতিপালক, যিনি বিশ্বের প্রভু প্রতিপালক, পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে আমরা তার জ্ঞান রাখি বা না রাখি, আমরা জানি বা না জানি, সবকিছুই খোদা তালার সৃষ্ট, খোদাই তার প্রতিটি বস্তুর স্রষ্টা। আর এই রব্বুল আলামিনের মানুষের উপর যে অনুগ্রহ, তা হল আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তাকে মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টির জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যেন তা থেকে তার সে উপকৃত হয়। আর গবেষণার মাধ্যমে মানুষের জ্ঞান যত বৃদ্ধি পাচ্ছে আল্লাহ সৃষ্টি সম্পর্কে, প্রতিটি বস্তু যে মানুষের জন্য কল্যাণকর তা গবেষণার ফলে ক্রমশ স্পষ্ট হচ্ছে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম খোদার এই সমুদয় সৃষ্টির কথা বলতে গিয়ে বলেন যে এই সমস্ত বস্তু মানুষের দৃষ্টি এদিকে আকর্ষণ করা চাই যে খোদা মানুষের উপর এত অনুগ্রহ করে, অনুগ্রহ বশত অগণিত বস্তু মানুষের জন্য সৃষ্টি করেছেন, মানুষের অধীনস্থ করেছেন প্রতিটি সৃষ্টিকে, যেন মানুষ সেগুলোকে নিজের কাজে লাগাতে পারে। সেখানে এই সেই খোদার ভিতর এই শক্তিও আছে যে নিজ বান্দাদের কল্যাণার্থে ভবিষ্যতে তিনি এমন বস্তু সৃষ্টি করার শক্তি রাখেন যা তাদের জন্য কল্যাণকর, বা যে সমস্ত বস্তু ইতিমধ্যে সৃষ্টি করা হয়েছে, তাদের অভ্যন্তরীণ গুণাবলী প্রকাশ করে মানুষের জন্য তাকে কল্যাণকর করে তুলতে পারেন। তো রব্বুল আলামিনের সৃষ্টি যেখানে এত ব্যাপক, সেখানে মানুষকে মানুষের কতটা কৃতজ্ঞ হওয়া উচিত সেই স্রষ্টার প্রতি, এবং তার অধিকার বা তার প্রাপ্য প্রদানের প্রতি কতটা সচেতন হওয়া উচিত, এবং শিরক থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে খোদার সন্তুষ্টি অর্জনের চেষ্টা কত সচেতনতার সাথে তার করা উচিত। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন স্থানে বলেন যে তোমাদের কল্যাণার্থে উপকারার্থে আমি অগণিত বস্তু সৃষ্টি করেছি। যখনই এই সমস্ত বস্তুকে ব্যবহার করো, সবসময় স্মরণ রাখবে যে এইসব কিছুর স্রষ্টা হলাম আমি, আমার সত্তাই এই সব কিছুর খালিক। শুধু স্রষ্টাই নয়, বরং পৃথিবীর প্রতিটি বস্তুকে নিজ অবস্থায় বর্তমান রাখা এবং সেগুলোকে নিয়ন্ত্রণ করার শক্তিও খোদার হাতে, যেখানে সবকিছু সেই মহান পবিত্র সত্তার হাতে, যিনি রব্বুল আলামিন, যিনি বিশ্ব প্রতিপালক, যিনি রহমান, যিনি রহিম, যিনি রহমানিয়তের মাধ্যমে মানুষের উপকার করেন, আর রহিমিয়তের অধীনে যারা পরিশ্রম করে তারা আরো বেশি তা থেকে লাভবান এবং উপকৃত হয়। তাই এমন খোদাকে ছেড়ে দিয়ে, বাদ দিয়ে অন্য কোন খোদার দিকে ঝুঁকা, আকর্ষিত হওয়া, এটি চরম নির্বুদ্ধিতার পরিচয়। অতএব এমন খোদাই ইবাদতের যোগ্য যিনি রব, যিনি রহমান ও রহিম এবং অগণিত অন্যান্য গুণাবলীর তিনি অধিকারী। কোরআনে কারীমের জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকি আল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাহিয়া বিহিল আরদু বাদা মাউতিহা ওয়া বাসা ফিহা মিন কুল্লি দাবাতিন ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস-সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদি লা আয়াতিল লিকওমি ইয়াকিলুন। নিশ্চয় আকাশ সমূহ এবং পৃথিবীর সৃজন আর রাত্রি ও দিবসের পরিবর্তন এবং নৌযান সমূহ যা সমুদ্রে এমন দ্রব্যাদি বা পণ্য নিয়ে বিচরণ করে যা মানব মণ্ডলের উপকার সাধন করে, সেই বাড়ি ধারা যা আল্লাহ আকাশ হতে বর্ষণ করেন যার দ্বারা তিনি পৃথিবীকে এর মৃত্যুর পর সঞ্জীবিত করেন এবং তাদের যাবতীয় জীবজন্তুর বিস্তার ঘটান, একইভাবে বায়ু প্রবাহের পরিবর্তন এবং আকাশ ও পৃথিবীর সেবায় নিয়োজিত মেঘমালায় অবশ্যই সেই জাতির জন্য নিদর্শনাবলী আছে যারা বিচার বুদ্ধি খাটায়, বিবেকবান যারা। এই আয়াতে আল্লাহতালা মানুষের উপর যে অনুগ্রহরাজি করেছেন তার কয়েকটি উল্লেখ করেছেন। যদি তোমাদের বিবেক থাকে তাহলে তোমরা খোদাকে বাদ দিয়ে কখনো এদিক সেদিক হাবডুবো খাবে না, বরং খোদাতালার প্রতিটি সৃষ্টি যা তোমরা ব্যবহার করছ, যা থেকে তোমরা নিজেরা লাভবান হচ্ছ, প্রতিটি সৃষ্টি দেখে তোমার মনোযোগ খোদাতালার দিকে যাওয়া উচিত, খোদার প্রতি ঝোঁকা উচিত। এই আয়াতের পূর্বের আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তোমাদের মাবুদ একমাত্র মাবুদ, একমাত্র উপাস্য, তিনি ব্যতীত অন্য কোন উপাস্য নেই, কোন মাবুদ নেই, যিনি অযাচিত অসীম দাতা পরম দয়াময়। তিনি না চাইতেই করুণা করেন, দয়া করেন এবং মানুষকে দান করেন। মানুষ যদি কৃতজ্ঞতার চেতনা নিয়ে এই সমস্ত নিয়ামতকে ভোগ করে তাহলে খোদাতালার উত্তরোত্তর নিয়ামতের সে ওয়ারিশ হতে থাকে। এই আয়াতে খোদাতালা নিজ রহমানিয়তের কিছু দৃষ্টান্ত তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন যে আকাশ এবং পৃথিবীর সৃষ্টি বা সৃজন হল আমার নিয়ামত রাজির একটি, আর এটি নিরর্থক বা অর্থহীন সৃষ্টি হয়নি। আল্লাহ তাআলা বৃথা সৃষ্টি করেননি আকাশ এবং পৃথিবীকে, বরং আমাদের এই পৃথিবী এবং আমাদের সৌরজগতের চন্দ্র সূর্য এতে এর গ্যাস বায়ু যা কিছু আছে এতে সবকিছু মানুষের কল্যাণের জন্য তিনি সৃষ্টি করেছেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের উদ্ধৃতি আলোকে আমি আপনাদেরকে বলেছি যে এই ভূপৃষ্ঠেই যেখানে আমরা বসবাস করি সেখানে অগণিত জগৎ রয়েছে, বহু প্রকারের সৃষ্টি রয়েছে, প্রতিটি বস্তুর নিজস্ব একটি জগৎ আছে। এই সবকিছু মানুষের কল্যাণের জন্য এরপর রাত দিবসের যে পরিবর্তন, 24 ঘন্টায় রাত এবং দিনের বিভিন্ন অংশ রয়েছে, মানব জীবনের একঘেয়েমি দূর করার জন্য তা আবশ্যক, বিশ্রাম এবং কাজের সুযোগ সৃষ্টির জন্য তা আবশ্যক। এরপর সমুদ্রকে নেন, সমুদ্রের একটি উপকারিতা হল এতে নৌযান চলাচল করে যা বিভিন্ন পণ্য এবং সওয়ারিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। আল্লাহর এই নিয়ামতকে আজও অস্বীকার করা যায় না। বেশিরভাগ বাণিজ্যিক পণ্য এই নৌযানের মাধ্যমেই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। সমুদ্রের আরেকটি উপকারিতা হল সমুদ্রের পানিকে আল্লাহ তাআলা মেঘের মাধ্যমে আবার বর্ষণ করেন পৃথিবীতে, আর এর ফলে মানুষের জীবনের নিশ্চয়তা লাভ হয়। মানুষ এবং প্রাণী জগতের খাবারের ভিত্তি হল পানির উপর। যদি পানি না থাকে তাহলে কৃষির প্রশ্নই ওঠে না। বৃষ্টি পানির সামান্য অভাব দেখা দিলেই হইচই সৃষ্টি হয়, আর দীর্ঘদিন যদি অনাবৃষ্টি থাকে, বৃষ্টি না হয়, তাহলে দুর্ভিক্ষ দেখা দেয়। আল্লাহ তাআলা এই পরিস্থিতিকে বা পানির যে গুরুত্ব সে বিষয়টি সূরা মুলকেও বর্ণনা করেছেন যে কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন, তুমি বলো যে আমাকে একটু অবহিত করো যদি তোমাদের পানি ভূপৃষ্ঠের গভীরে চলে যায় তাহলে প্রবল বেগে প্রবাহমান পানি কে নিয়ে আসবে তোমাদের জন্য। তো ভূমির বা পৃথিবীর পানি তখনই মানুষের জন্য উপকারী প্রমাণিত হয় যদি আকাশ থেকে মেঘমালার মাধ্যমে বৃষ্টি বর্ষিত হয়, এরপর বাতাসেরও প্রভাব পড়ে। বাতাসের বা বায়ুর প্রভাব রয়েছে উদ্ভিদের উপর। আমাদের কৃষকরা জানে যে কৃষকদের ভিতরে এগুলো জানা কথা এবং প্রচলিত কথা। যে সমস্ত দেশ অনুন্নত, ভারতের কৃষক এবং পৃথিবীর উন্নয়নশীল দেশের কৃষকরা জানে যে বাতাস কৃষির জন্য উপকারী। কৃষকরা জানে যে যদি এই দিক থেকে বাতাস আসে কৃষির জন্য তা উপকারী হবে, অমুক দিক থেকে এই বাতাস আসলে তা ক্ষতিকর হবে। একসময় এটি এক ধরনের বায়ু কৃষির জন্য অনুকূল হয়, অন্য সময় তা বিরূপ প্রভাব সৃষ্টি করে। তো খোদা তাআলা বলছেন যে এগুলো দৈব কোন বিষয় নয়, বরং এই সব কিছু আমার অস্তিত্বের প্রমাণ। তাই এই বিশ্বজগৎ আর আকাশ এবং পৃথিবীর সৃষ্টি এবং দিবস ও রাত্রির যে পরিবর্তন আর বায়ুমণ্ডলের পরিবর্তনের উপর চিন্তা এবং প্রণিধানের ফলে অবশ্যই খোদা তালার পবিত্র সত্তার উপর ইমান বাড়ে এবং বৃদ্ধি পাওয়া উচিত। এসব কিছু বর্ণনা করে খোদা এটি বলছেন যে আমি এগুলো শুধু সৃষ্টি করিনি, বরং আমি সবকিছুর নিগরানও। যেখানে রহমানিয়তের বিকাশ ঘটিয়ে মোটের উপর নিজ সৃষ্টির মাধ্যমে পৃথিবীর উপকার করছি, সেখানে রহিমিয়তের অধীনে অসাধারণ নিদর্শন আমি দেখিয়ে থাকি। একবার মক্কা 7 বছর অনবরত 7 বছর দুর্ভিক্ষ বিরাজ করে, এমনকি মানুষ এক পর্যায়ে চামড়া এবং হাড় খেতে বাধ্য হয়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের কাছে এসে মক্কার নেতারা সাহায্য এবং দোয়ার অনুরোধ করে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম, যিনি খোদা ঐশী গুণাবলীর সবচেয়ে মহান প্রতিফলন স্থল ছিলেন, তিনি দোয়া করেন এবং এর ফলে এই অনাবৃষ্টি, এই দুর্ভিক্ষ দূর হয় এবং তাদের খাদ্য পানীয়ের বিধান এবং ব্যবস্থা হয়। এরপর মদিনাবাসীরা যখন একবার দোয়ার অনুরোধ করে, তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, যার ফলে হঠাৎ করে দোয়ার পর আকাশ মেঘে ভরে যায় এবং বৃষ্টি আরম্ভ হয়, আর বৃষ্টি হওয়া অব্যাহত থাকে, যার ফলে সাহাবারা এক সপ্তাহ পর আসতে বাধ্য হন এবং রাসূলুল্লাহকে বৃষ্টি বন্ধ হওয়ার জন্য দোয়ার অনুরোধ করেন। এরপর তিনি দোয়া করেন যে হে আল্লাহ, আমাদের চতুর্পাশে বৃষ্টি হোক, আমাদের উপর যেন এই বৃষ্টি আর বর্ষিত না হয়, আর কেননা আমাদের ঘর যে ধসে পড়ছে, যেখানে বৃষ্টি উপকারী প্রমাণিত হবে সেখানে বর্ষিত হোক। তখন সর্বশক্তিমান খোদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এই দোয়া গ্রহণ করেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতে এমন কল্যাণকর ব্যক্তিত্ব সবসময় প্রেরণ অব্যাহত রাখেন, যাদের মাধ্যমে খোদা নিজ অস্তিত্বের প্রমাণ রেখেছেন এবং মানুষের কল্যাণের বিধান করেছেন। এই যুগে আমরা দেখি মসিহ মাউদ ইসলামের জীবন এমন অনেক ঘটনায় পরিপূর্ণ, যেখানে তার দোয়ার মাধ্যমে মানুষ লাভবান হয়েছে, উপকৃত হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে আমার নিজের সৃষ্ট প্রতিটি বস্তুকে তোমাদের সেবায় আমি নিয়োজিত করেছি। এইসব কিছু দেখে তোমাদের আমার সত্তার উপর ঈমান বৃদ্ধি পাওয়া উচিত, আর এই জাগতিক বা বাহ্যিক দৃষ্টান্তকে আল্লাহ তাআলা আধ্যাত্মিক জগতের সাথে তুলনা করেছেন। বরং আধ্যাত্মিক নিজাম বা জগৎ বা আধ্যাত্মিক ব্যবস্থাপনা এই বাহ্যিক ব্যবস্থাপনার তুলনায় অনেক বেশি ব্যাপক এবং আরো দৃঢ়, কেননা জাগতিক বিষয় তো এখানেই থেকে যাবে, কিন্তু আধ্যাত্মিক জগতের সাথে সম্পর্কযুক্ত বিষয় পারলৌকিক জীবনে মানুষের কাজে আসবে। অতএব এক মোমেন আকাশ এবং পৃথিবীর সৃষ্টিকে এই দুনিয়ার বাহ্য জাগতিক কল্যাণের কারণ মনে করে না, বরং এগুলো নিয়ে ভাবে, চিন্তা করে, খোদা তালার এর মাধ্যমে খোদার তৌহিদ, একত্ববাদ এবং পরলোকের উপর, পরকালের উপর তার ঈমান এর ফলে আরো দৃঢ় হতে থাকে। যেভাবে রাত এবং দিবসের মানব জীবনের উপর, মানুষের প্রয়োজন চাহিদার উপর রাত দিনের প্রভাব আছে, একইভাবে আল্লাহ তাআলা বলছেন যে আধ্যাত্মিক জগতেও অন্ধকারের পর, তমসাচ্ছন্ন যুগের পর আমি আলোর বিধান বা ব্যবস্থা করে থাকি, যার ফলে আধ্যাত্মিক যে অন্ধকার আছে তা দূরীভূত হয়, আর ফেরেশতা নবী এবং মামুরদের মাধ্যমে, প্রত্যাদিষ্টদের মাধ্যমে অন্ধকারকে দূরীভূত করার আমি ব্যবস্থা করি। আর কোন যুগে এই নূর এবং এই আলো প্রকাশ করার কাজ আল্লাহ তাআলা বন্ধ রাখেননি বা এর সাথে তার খোদা তাআলার সম্পর্ক ছিন্ন হয়নি, বরং সকল যুগে তিনি তার নূর এবং আলো প্রেরণ করেছেন। এই যুগেও তিনি নিজ প্রতিশ্রুতি অনুসারে হযরত মসীহ মওউদকে প্রেরণ করেছেন, যিনি নতুনভাবে আমাদেরকে ইসলামের আলোর সাথে পরিচিত করেছেন। যেভাবে এই বস্তু জগতে খোদা তারা মানুষের কল্যাণের জন্য নৌযানের মাধ্যমে নিরাপদ পরিবহনের ব্যবস্থা করেছেন। একইভাবে আধ্যাত্মিক জগতে খোদাতালা নিজ বিশেষ বান্দাদের প্রেরণ করেন, যারা আধ্যাত্মিক নৌকা বানান, যারা বিপদ এবং সমস্যার সমুদ্রে খোদার মনোনীত বান্দাদের মান্যকারীদের গন্তব্যস্থলে পৌঁছিয়ে থাকে। আর সেই গন্তব্য হল খোদাতালার সন্তুষ্টি এবং ইহ এবং পারলৌকিক কল্যাণ। আমরা দেখি যে খোদার এই এসান এবং অনুগ্রহ কখনো কোন যুগে বন্ধ হয়নি, খোদার অনুগ্রহ করা কখনো বন্ধ করেননি। যখনই জাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর পরিস্থিতি দেখেছেন, এই পরিস্থিতিকে আল্লাহ তাআলা ছেয়ে যে যখনই দেখেছেন এ পৃথিবীতে ফিতনা নৈরাজ্য যখন খোদা তাআলা ছেয়ে যে দেখেন এবং সীমা ছাড়িয়ে যেতে দেখেন, তখন নিজ তখন মানুষকে এবং নিজ সৃষ্টিকে সেই নৈরাজ্য থেকে বিশৃঙ্খলা থেকে রক্ষা করার জন্য নিজ মনোনীত বান্দাকে প্রেরণ করেন, যে বান্দা একটি নৌকা বানিয়ে থাকে যা মান্যকারীদের সে তুফান থেকে নিরাপদ স্থানে নিয়ে যায়। আজকে এই নৌকা বা এই নৌযান হযরত মুসা আলাইহিস সালামের হাতে নির্মিত হয়েছে এবং এই নৌকায় শুধু তারাই আরোহিত বিবেচিত হবে যারা এর প্রতি নিজেদের দায়িত্ব এবং কর্তব্য পালন করবে বা যারা দায়িত্ব পালনের চেষ্টা করবে বা এর প্রতি করণীয় করার চেষ্টা করবে। এর প্রতি করণীয় কি বা কি দায়িত্ব রয়েছে বা দায়িত্ব কিভাবে পালন করতে হবে সেই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম একটি বই লিখেছেন যার নাম হল কিস্তিয়ানু। এই বইতে তার যুগে যখন প্লেগ মহামারী দেখা দেয় তা থেকে বাঁচার আধ্যাত্মিক চিকিৎসা কথা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। তিনি এই পুস্তিকায় বলেন যে যদি প্রশ্ন উঠে যে সে শিক্ষা কি যা পুরোপুরি মেনে চললে প্লেগের আক্রমণ থেকে মানুষ রক্ষা পেতে পারে, এর উত্তর স্বরূপ আমি কয়েকটি লাইন লিখছি। হযরত মুসা আলাইহিস সালাম এরপর তালিম নামে বা আমাদের শিক্ষা নামে সে বইয়ের একটি অধ্যায় বিস্তারিত লিখেছেন, সেটাতে তিনি আমাদের সতর্ক করতে গিয়ে বলেন মৌখিক বয়াতের অঙ্গীকার কোন অর্থ রাখে না যতক্ষণ পর্যন্ত আন্তরিকভাবে সে শিক্ষার উপর প্রতিষ্ঠিত হওয়ার দৃঢ় সংকল্প না থাকবে। তিনি বলছেন যে একথা ভেব না যে আমরা বাহ্যত বয়াত করেছি, বাহ্যিকতা কিছু নয়, আল্লাহ হৃদয়কে দেখেন আর সেই অনুসারে তোমাদের সাথে তিনি ব্যবহার করবেন। তিনি আলাইহিস সালাম আরো বলেন যে তোমরা খোদাতালার শেষ জামাত, সুতরাং সেই নেক কর্ম কর যা পরম পর্যায়ের নেক কর্ম হবে। সারাংশ স্বরূপ বা সারমর্ম বা সার কথা হিসেবে আমি এই বই থেকে আমি কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। এই বইতে তিনি সেই সকল কথা উল্লেখ করেছেন যার উপর প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে এক মানুষ, এক মোমেন, এক আহমদি সেই নৌকায় নিরাপদভাবে আরোহিত আরোহণ করতে পারে যা হযরত মুসা আলাইহিস সালাম বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনকে শিক্ষা অনুসারে পরিচালিত করার তৌফিক দান করুন, যেন আমরা খোদার প্রেরিত যোগ ইমামের কথার মাধ্যমে এবং তার শিক্ষা অনুসারে তার শিক্ষা থেকে যেন আমরা বেশি বেশি কল্যাণমণ্ডিত হতে পারি। আজও পৃথিবী বিভিন্ন প্রকারের বিপদ আপদে পরিবেষ্টিত, নতুন নতুন রোগ ব্যাধি মাথা চাড়া দিচ্ছে, আজকাল একটা নতুন মহামারী দেখা দিয়েছে যাকে সোয়াইন ফ্লু বলা হয়, অর্থাৎ শুকর সর্দি এ ধরনের অনুবাদ করা যায়। হুজুর বলছেন যে এসব কিছু আমাদের চিন্তা করতে বাধ্য করে, করা উচিত, নিজ অবস্থা আমাদেরকে খতিয়ে দেখা উচিত এবং খোদা তার রসুল এবং তার প্রেরিত যোগ ইমামের নির্দেশ এবং শিক্ষা অনুসারে শিক্ষার উপর যেন আমরা আমল করতে পারি এবং তার শিক্ষার উপর যেন প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করি। এক সচেতনতার সাথে যদি চেষ্টা করি আমরা, তাহলে আমরা সেই প্রত্যেক আধ্যাত্মিক পানি থেকে লাভবান হব, যা সম্পর্কে খোদা তাআলা বলেন যে ফা আহিয়া বিহিল আরদা বাদা মাউতিহা, সেই পানির মাধ্যমে আমরা ভূমিকে তার মৃত্যুর পর সঞ্জীবিত করেছে। যেভাবে জড়জগতে বৃষ্টির পর মৃতভূমিতে সবুজের মেলা দেখা যায়, একইভাবে আধ্যাত্মিক বৃষ্টির ফলে যে বৃষ্টি খোদা নবী এবং প্রত্যাদিষ্টদের মাধ্যমে নাজিল করেন, এর মাধ্যমে একটা নতুন জীবন সৃষ্টি হয়। কিন্তু এই পানি থেকে শুধু তারাই লাভবান হয় বা উপকৃত হয় যাদের ভিতর উত্তম ভূমির মতো পানি থেকে লাভবান হওয়ার বৈশিষ্ট্য থাকে। আল্লাহ তাআলা তো তার গণ কল্যাণ বা সর্বব্যাপী কল্যাণের বৈশিষ্ট্যের অধীনে পানি নাজিল করেছেন, কিন্তু সেই পানি ধারণ করে তা থেকে লাভবান হওয়ার জন্য হৃদয়ের উর্বরতা আবশ্যক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য হাদিসে একটি দৃষ্টান্ত তুলে ধরেছেন। তিনি বলেন যে পৃথিবীতে তিন ধরনের মানুষ রয়েছে। কিছু মানুষ এমন যাদেরকে উত্তম ক্ষেতের সাথে তুলনা করা যায়, যে জমি হবে নরম এবং নিজের ভিতর পানি ধারণ করার গুণ বা বৈশিষ্ট্য রাখে, আর এমন জমি যা নিজে পানি ধারণ করে, সেই জমি নিজে তা থেকে উপকৃত হয়, ভালো ফসল হয়, পানি ধারণ করে আর সেই পানিকে ভালো ফসলের জন্য ব্যবহার করে। এমন ভূমিতে যখন বৃষ্টির পানি বর্ষিত হয় তখন সেই পানিকে ধারণ করে এবং তার তাতে উত্তম ফসল হয়, যা খোরাকে অন্যের খোরাকের ব্যবস্থা করে এবং এতে অন্যরা উপকৃত হয়। দ্বিতীয় প্রকারের জমি হয়ে থাকে শক্ত পানি ধারণ, পানি নিজের ভিতর আকর্ষণ করতে পারে না, পানি চুষতে পারে না, কিন্তু তার ভিতর পানি জমে যায়, পুকুরের মতো হয়, পুকুরের মতো দৃষ্টান্ত এটি। জমি সরাসরি সে পানি থেকে নিজে উপকৃত হতে পারে না, কিন্তু যে পানি সেখানে জমা হয়, একত্রে সমবেত হয়, জমে যায়, তা থেকে মানুষ এবং বিভিন্ন প্রাণী ও লাভবান হয়, উপকৃত হয় এবং এটি থেকে পানীয় জলের ব্যবস্থা হওয়া ছাড়াও কৃষি কাজের জন্য মানুষ সেই পানি ব্যবহার করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে তৃতীয় প্রকারের জমি পাথরে, শক্ত পাথরে এবং অনেকটা মসৃণ পাথরের মতো, এমন এতে কোনো গর্ত থাকে না, পানি একত্রিত করার শক্তিও নেই এবং পানি তাতে জমা হতে পারে না আর তা পানি ধারণও করতে পারে না। এমন জমি পানি থেকে নিজেও উপকৃত হতে পারে না আর পানিকে ধারণ করে অন্যের যে উপকার করবে তাও হয় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রথম প্রকার জমি যা পানিকে পানি ধারণ করে, তা ধারণ করার ফলে তাতে ফসল হয়, মানুষের উপকার করে, এই জমি সেই জ্ঞানী ব্যক্তির মতো। এই জমিকে সেই জ্ঞানী ব্যক্তির সাথে তুলনা করা যায় যে শুধু নিজেই ধর্মীয় জ্ঞান অর্জন করে না, বরং সেই জ্ঞান এবং ধর্ম যাতে সে নিজে শিখে তা থেকে তার মাধ্যমে অন্যের উপকার করে। তৃতীয় তৃতীয় প্রকারের মানুষ সেই পাথরে ভূমির মতো যাতে না পানি জমা হয়, না তা পানি ধারণ করতে পারে। আধ্যাত্মিক বৃষ্টি তার কোনো উপকারও করে না, আর অন্যরাও তার মাধ্যমে লাভবান বা উপকৃত হতে পারে না। আর দ্বিতীয় প্রকারের ভূমির সম্পর্কে রসুল ইসলাম বিস্তারিত আলোচনা করেননি, কিন্তু পানির দৃষ্টান্ত দেয়া থেকে এটি স্পষ্ট যে এটি তাই, যা সম্পর্কে আমি পূর্বে বলেছি, যেটি এমন পুকুরের মতো যে পুকুরের জমির নিজের কোনো উপকার হচ্ছে না সে পানির মাধ্যমে, কিন্তু অন্যরা উপকৃত হয়। তা এমন ব্যক্তি যে ধর্ম শিখে জ্ঞান অর্জন করে, কিন্তু সে শিক্ষার উপর নিজে প্রতিষ্ঠিত হয় না, কিন্তু সে যে জ্ঞান এবং ধর্ম শিখেছে অন্যদেরকে তা শিখায়, এবং এর ফলে নেক প্রকৃতির কিছু মানুষ সে শিক্ষার উপর নিজেরা প্রতিষ্ঠিত হয় এবং সে অনুসারে তারা কাজ করে। খোদা তালা যখন প্রত্যাদিষ্ট ব্যক্তি বা মামুরদের প্রেরণ করেন, তাদের আধ্যাত্মিক পানির কল্যাণে এই তিন ধরনের মানুষ সামনে আসে। সুতরাং প্রকৃত মোমেনের চেষ্টা করা উচিত প্রথম শ্রেণীর লোকদের অন্তর্ভুক্ত হওয়ার, সে নিজেও যেন উপকৃত হয়, লাভবান হয় এবং অন্যেরও যেন উপকার করতে পারে। নিজ ভবিষ্যৎ প্রজন্মে নিজ পরিবেশে এমন ফসল বপন করা উচিত যা মানবতার কল্যাণের কারণ হবে, তাহলেই নাফে খোদার কল্যাণ রাজি থেকে, ফায়েজ থেকে বা কৃপা বাড়ি থেকে সে উপকৃত হতে পারবে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ওয়াবাসা ফিহা মিন কুল্লি দাব্বা, সকল প্রকারের জীবজন্তুর আল্লাহ তাআলা বিস্তার ঘটিয়েছেন। জীবজন্তুর বিস্তার খোদা তাআলার অনুগ্রহ রাজির একটি যার কথা খোদা তাআলা কোরআনে কারিমে বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন। সূরা নাহলে আল্লাহ তাআলা বলেন والأنعام خلقها لكم فيها دفء ومرافع ومنها تأكلون ولكم فيها جمال حين تريحون وحين تسرحون আর চতুষ্পদ জন্তু তিনি সৃষ্টি করেছেন, তাদের মধ্যে তোমাদের জন্য উত্তাপের উপকরণ এবং নানাবিধ উপকার নিহিত আছে, এবং উহাদের মধ্যে হতে কতককে তোমরা ভক্ষণ করে থাকো, এবং এদের মধ্যে তোমাদের জন্য রয়েছে সৌন্দর্য যখন তোমরা উহাদেরকে চারণভূমি হতে গধুলি লগ্নে নিয়ে আসো এবং যখন তোমরা তাদেরকে প্রভাতে চারণভূমিতে নিয়ে যাও, তখনও তো মানুষ এই সমস্ত প্রাণীর মাধ্যমে উপকৃত হয়। তার মাংস ব্যবহার করে, উল ব্যবহার করে, চামড়া ব্যবহার করে এবং হাড়ও ব্যবহার হয়। আর এটি প্রাচুর্যের কারণ, মানুষ সে গবাদি পশু পালে লাভবান হয়, ব্যবসা বাণিজ্য অনেকের ব্যবসায়ী এটি। প্রথম আয়াত সূরা বাকারার সর্বপ্রথম আয়াত যা আমি আপনাদের সামনে পড়েছি এবং এর ব্যাখ্যা করছি, এতে দাব্বা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আর এই আয়াতে রয়েছে আনাম, আনাম বলা হয় চতুষ্পদ জন্তুকে। কিন্তু কোরআনে দাব্বা শব্দ চতুষ্পদ জন্তু সকল প্রকারের প্রাণীর জন্য ব্যবহার হয়েছে। দাব্বা বলতে সকল প্রকারের প্রাণীকে বোঝায়। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন যে ওয়ালাও ইয়াখাযুল্লাহু নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা, অর্থাৎ খোদা তাআলা যদি এটি যদি খোদার মানুষকে তাদের অপরাধের কারণে ঝট করে ভীত করার যদি খোদার অভ্যাস হতো, তোবার যদি সুযোগ না দিতেন, তাহলে ধরা পৃষ্ঠে কোন প্রাণীকে তিনি কোন প্রাণী আর জীবিত থাকত না। তো আল্লাহ তাৎক্ষণিকভাবে শাস্তি দিতে চান না, এটি তার রীতি নয়। তাই তিনি তার কল্যাণার্থে সকল প্রকারের প্রাণী ধরা পৃষ্ঠে সৃষ্টি করে রেখেছেন, ছোট ছোট কীট পতঙ্গ আছে, বড় বড় প্রাণীও আছে। আল্লাহ তাআলা পৃথিবীর মৃত্যুর পর তাকে সঞ্জীবিত করেন এবং সকল প্রকারের প্রাণী তাতে বিস্তার করেন এবং এই দৃষ্টান্ত দিয়ে তিনি বলছেন যে এই পৃথিবীতে জীবনের পিছনে এই সমস্ত প্রাণীর অনেক বড় ভূমিকা আছে। জীবনকে যদি নির্মূল করতে হয় তাহলে মানুষের বাহিরে যেই জীবজগৎ আছে তাদেরকে যদি মিটিয়ে দেওয়া হয় তাহলে মানুষের অস্তিত্ব মিটে যাবে। একইভাবে আধ্যাত্মিক জগতেও দাব্বা রয়েছে। আধ্যাত্মিক জগতের দাব্বা এমন মোমেন যারা আধ্যাত্মিক পানি থেকে উপকৃত হয় এবং পৃথিবীকে সৌন্দর্য এবং প্রাণ চাঞ্চল্যে ভরে দেয় আর পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে খোদার পয়গাম পৌঁছায় মানুষের কাছে। তো মামুরদের প্রত্যাদেশদের জামাতের অনেক বড় দায়িত্ব এটি, আল্লাহর পয়গাম আল্লাহর বাণীকে পৌঁছিয়ে পৃথিবীকে প্রাণ চাঞ্চল্য এবং সৌন্দর্যে ভরে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এরপর আল্লাহ তাআলা বায়ু সম্পর্কে বলেন যে মোমেনদের জন্য আল্লাহ তাআলা তা কাজে নিয়োজিত করেছেন। আধ্যাত্মিক জগতে এমনই হয়ে থাকে যেন সেই আধ্যাত্মিক বায়ুর কল্যাণে পৃথিবী কল্যাণমণ্ডিত হয়। আল্লাহ তাআলা নিজে অনুগ্রহের বাতাস কৃপা বায়ু আধ্যাত্মিক জগতে প্রবাহিত করেন। মামুর এবং তার মান্যকারীরা থেকে উপকৃত হয়। বিরোধিতার তুফান যদি আসে তার ক্ষতিকর দিক থেকে খোদা তাআলা তাদের নিরাপদ রাখেন। মোমেনদের পক্ষে আল্লাহ তাআলা বায়ুকে সেবায় নিয়োজিত করেন। জামাতে আহমদিয়ার ইতিহাসে দেখুন মুসলিমদের জীবন থেকে আরম্ভ করে আজ পর্যন্ত খোদা তাআলা নিজ অনুগ্রহে বিরোধী বায়ুর যে গতিপথ সেটিকে পাল্টে দিচ্ছেন। আর এমন বায়ুর গতিপথটি শুধু পরিবর্তন হয় না বরং আমাদের স্বার্থের অনুকূলে এমন বায়ু তিনি প্রবাহিত করেন যা নেক হৃদয়কে মুসলিমদের সত্যতার দিকে আকৃষ্ট করে। আমি প্রায় সময় বলে থাকি যে দৈনন্দিন ডাকে প্রায় এমন চিঠি আসে, এমন চিঠি থাকে যাতে কথা উল্লেখ থাকে যে স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে সুশীতল বাতাস কাজ করছে, এদের মনকে পরিবর্তন করছে। বিশেষ করে আরবদের ক্ষেত্রে এটি দেখা যায়। আরবি ভাষার গভীরতা এবং বাগ্মিতার কারণে, দ্বিতীয়ত নিজেদের ধাত এবং প্রকৃতির কারণেও যা হয়তো ভাষার প্রভাবেই হয়ে থাকে। এদের বয়াতের কথা যখন তারা উল্লেখ করেন কিভাবে খোদা তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এটি উল্লেখ করতে গিয়ে তারা সুশীতল বাতাসের দৃষ্টান্ত দিয়ে থাকেন। এ হল খোদার কাজ। বৃষ্টি এবং বায়ু তিনি মোমেনদের সমর্থনে প্রেরণ করেন, তাদের সেবায় নিয়োজিত করেন। ইনি হলেন আমাদের নাফে খোদা, উপকারী খোদা, যিনি প্রতিটি মুহূর্তে আমাদের উপকার করছেন, আমাদের কল্যাণের বিধান করছেন। আর আজকে এই খোদা যিনি রব্বুল আলামিন, যিনি বিশ্ব প্রতিপালক, যিনি এই যুগে আধ্যাত্মিক কল্যাণ ধারা অব্যাহত এবং চলমান রাখার জন্য নিজে মামুর এবং প্রত্যাদিষ্ট ব্যক্তিকে প্রেরণ করেছেন, তার জামাতের আমরা অংশ। আমাদের বিরোধীরা প্রথমে কঠোরভাবে আমাদের পথে বাধা সৃষ্টির চেষ্টা করে এবং সত্য থেকে দূরে রাখার অনেক চেষ্টা করে, যার প্রত্যুত্তরে আমরা তাদের উপকার করার চেষ্টা করেছি এবং সেই আধ্যাত্মিক ফল এবং ফসলে তাদের সমৃদ্ধ করার চেষ্টা করেছি যা আমরা পেয়েছি আর আজও করছি। আর তাদের পক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই দোয়া আমরা পূর্বেও করতাম আর আজও করি, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, যে হে খোদা তুমি এদের হেদায়েতের ব্যবস্থা করো। কিন্তু এখন এরা আরও একটি রীতি অবলম্বন করছে যা পূর্বে কম ছিল, এখন এই রীতি বেশি অনুসৃত হচ্ছে। এরা বলে যে হে কাদিয়ানিরা, মির্জা গোলাম আহমদ আলাইসালামকে ছেড়ে দিয়ে আমাদের কাছে আসো, আমরা তোমাদেরকে বুকে টেনে নেব। অর্থাৎ নাফে খোদার প্রত্যাদিষ্ট মামুরের জামাত পরিত্যাগ করে আমাদের সাথে যোগ দাও, যাদের ভিতর ফিতনা ফসাদ এবং বিশৃঙ্খলা ছাড়া আর কিছু নেই। একদিকে উম্মতভুক্ত হওয়ার দাবি, আর অপরদিকে স্বজাতির শিরচ্ছেদ করছে, স্বজাতির বা স্বধর্মের অনুসারীদের এরা হত্যা করছে। তো আমাদের খোদা তারা শুধু হেদায়েতে দেননি, বরং কোরআনে করিমে তিনি বলেন, যেমন লোকদের উত্তর দাও যে প্রকৃত হেদায়েত তাই যা আমাদের কাছে আছে তোমাদের কাছে নেই, তাই তোমরাও যদি ফিতনা ফসাদ এবং বিশৃঙ্খলা এবং নৈরাজ্য থেকে বাঁচতে চাও তাহলে সেই মাহদীকে অনুসরণ করো যাকে খোদা তালা প্রেরণ করেছেন। আল্লাহ তালা কোরআনে করিমে বলেন যে কুল আনাদু মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউনা ওয়া লা ইয়াদুররুনা ونرد على عقابنا بعد إذ هدانا الله كالذي استحوته الشيطان في الأرض حيرانا قل إن هدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين তুমি বলো আমরা কি আল্লাহকে ছেড়ে তাকে ডাকবো যে আমাদের উপকারও করতে পারে না আর ক্ষতিও না, ক্ষতি বা উপকার কিছুই করতে পারে না, আর আল্লাহ আমাদেরকে আমাদের হেদায়েত দেওয়ার পর আমরা কি এমন ব্যক্তির অনুসরণ করব যাকে শয়তান হতভম্ব করে পৃথিবীতে দিশেহারা ছেড়ে দিয়েছে। তার এমন বন্ধু আছে যে তাদেরকে হেদায়েতের দিকে ডাকে, বলে যে আমাদের কাছে আসো, তুমি বলো নিশ্চয় খোদা প্রদত্ত হেদায়েতই প্রকৃত হেদায়েত, আর আমাদের নির্দেশ দেয়া হয়েছে যে আমরা যেন বিশ্ব প্রতিপালকের অনুগত হই। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম আয়াতের এই অংশের ব্যাখ্যা করেছেন যে কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, অর্থাৎ তাদেরকে বলো যে তোমাদের লেখছেন যে এদেরকে বলো যে তোমাদের ধ্যান ধারণা চিন্তা ভাবনা অর্থহীন, প্রকৃত হেদায়েতটাই যা খোদা তালা স্বয়ং দিয়ে থাকেন। মানুষ নিজেদের ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে আল্লাহর কিতাবের অর্থকে বিকৃত করে এবং সবকিছু পাল্টে দেয়, খোদা তালাই ভুল ভ্রান্তের ঊর্ধ্বে, তাই তার প্রদত্ত হেদায়েতই প্রকৃত হেদায়েত। মানুষের বানানো অর্থ নির্ভরযোগ্য নয়, এটি প্রকৃত হেদায়েত এবং এটি ইসলামী শিক্ষা। তো এই হল সেই বিষয় বা সেই শিক্ষা যার দিকে হযরত মসীহ মওউদ ইসলাম আমাদেরকে চারদিকে ডেকেছেন। এখন এই হেদায়েতকে ছেড়ে আমরা কি এদের অনুসরণ করব যারা আজ পর্যন্ত কোরআনের আয়াত সম্পর্কে নাসেখ মনসুখের বিতর্কে লিপ্ত, বা প্রথমে চতুর্দশ শতাব্দীর অপেক্ষায় ছিল যে মসীহ এবং মাহদী আসবেন, শতাব্দী এখন অনেক দীর্ঘ হয়ে গেছে, আর এখন এরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি এর ভবিষ্যৎবাণীকে অস্বীকারে বদ্ধপরিকর। বা একই কিতাব এবং একই রসুলের মান্যকারী হওয়া সত্ত্বেও পরস্পরকে এরা কাফের আখ্যা দিচ্ছে, কুফরি ফতোয়া দিচ্ছে। সুতরাং আমরা খোদা তালা সম্পর্কে জ্ঞান সেই মসীহ এবং মাহদীর মাধ্যমে লাভ করেছি, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আমরা সেই খোদা তালার সম্পর্কে জ্ঞান রাখি বা সেই খোদাকে চিনি যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই শরীয়তধারী নবী হিসাবে প্রেরণ করেছেন, যিনি তার উপর কোরআনের মতো মহান গ্রন্থ নাযিল করেছেন যাতে সকল প্রকারের হেদায়াত বা দিক নির্দেশনা রয়েছে। এই জ্ঞান, এই বোধ, এই বুদ্ধি, এই বোধপত্তি আমাদেরকে এই যুগের মসীহ এবং মাহদি দান করেছেন, তিনি শিখিয়েছেন, তিনি আমাদেরকে এই আলো দিয়েছেন। সুতরাং এই যুগে যখন খোদা তালা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বিতীয়বার প্রেরণ করেছেন আমাদের হেদায়েতের জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের উপকারার্থে আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য, এরপর সেই খোদাকে পরিত্যাগ করে অন্য কোন খোদাকে আমরা কেন মানব? যদি আজ আমরা হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের দাবি সম্পর্কে সন্দেহে নিপতিত হই, তাহলে সেই সমস্ত সাহায্য এবং সমর্থন যা ভূমি থেকে এবং আকাশ থেকে প্রকাশিত হয়েছে সেগুলো কোথায় যাবে? এবং আজ পর্যন্ত তা প্রকাশিত হচ্ছে, খোদার প্রতিশ্রুতি অনুসারে তা আজ পর্যন্ত পড়া হচ্ছে। আল্লাহ তাআলা অনবরত নিদর্শন দেখাচ্ছেন নিজ প্রতিশ্রুতি অনুসারে। যদি কোনো বান্দার কাজ হতো এসব কিছু, গত 120 বছর ধরে যত মানবীয় চেষ্টা সম্ভব ছিল শত্রুর পক্ষ থেকে আহমদীয়তকে নির্মূল করার, তারা সবকিছু করেছে, কিন্তু আমাদের খোদা প্রতিটি মুহূর্তে আমাদেরকে উন্নতির পর উন্নতির দিকে এগিয়ে নিয়ে গেছেন এবং আমাদের শত্রুদেরকে আমরা সবসময় হতভম্ব আর দিশেহারাই দেখেছি। তাদের অবস্থা দেখে আমাদের ঈমান খোদা প্রেরিত মামুর এবং মহানবী সাল্লামের নিষ্ঠাবান প্রেমিকের উপর আমাদের ঈমান আরো দৃঢ় আরো মজবুত হয়েছে। সুতরাং আমাদেরকে নিজেদের দিকে ডাকার কাজ ছেড়ে বন্ধ করো, আর আমরা তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই মসীহ এবং মাহদীর জামাতে অন্তর্ভুক্ত হয়ে প্রবেশ করো। এটাই তোমাদের জীবনের নিশ্চয়তা, সারা পৃথিবীর নিরাপত্তার নিশ্চয়তা। আল্লাহ তাআলা এদেরকে তৌফিক দেন। শেষের দিকে হযরত মসীহ মওউদের একটি উদ্ধৃতি আমি উপস্থাপন করতে চাই। হযরত মসীহ ইসলামের কোন মজলিসে বা মিটিং এ ফায়জের কথা হচ্ছিল যে এজাজুল মসীহ খণ্ডন লিখতে চেয়েছে, খণ্ডন করতে চেয়েছে মসীহ ইসলামের বই এজাজুল মসীহ, উত্তর লিখতে চেয়েছে এই বইয়ের, কিন্তু তাতে সে সফল হয়নি, বরং খোদা তাকে পৃথিবী থেকে নিয়ে যান। তখন হযরত মসীহ ইসলাম বলেন, এটি কত বড় একটি নিদর্শন খোদা তালার পক্ষ থেকে আমাদের সত্যতার পক্ষে এবং সসত আমাদের সমর্থনে। কারণ কোরআনে আছে যে আম্মা মায়ান ফা উন্নাসা ফা ইয়াম কুতু ফিল আরদ, যে মানুষের উপকার করে সে পৃথিবীতে দীর্ঘস্থায়ী হয়, তার অবস্থান দীর্ঘ হয়। তিনি বলেন, এটা প্রশ্ন দাঁড়ায় যে আমাদের বিরোধীরা যেভাবে বলে যে জামাত খোদা তালার পক্ষ থেকে নয়, তাহলে উচিত ছিল যে ফাইজি যে মানুষের উপকার আরম্ভ মানুষের উপকার করা আরম্ভ করেছিল তার সমর্থন তার খোদার পক্ষ থেকে সমর্থন পাওয়া উচিত ছিল, কিন্তু তার ধ্বংস হওয়া যৌবনে তার ধ্বংস হওয়া মৃত্যুবরণ করা প্রমাণ করে যে এই জামাতের বিরোধিতার জন্য কলম হাতে নেয়া এটি মানুষের কোনো উপকার নয়, মানব কল্যাণের কাজ নয়। এটি আমাদের বিরোধীদের মানা উচিত ছিল যে তার নিয়ত পাক এবং স্বচ্ছ ছিল, নতুবা খোদা তাকে সাহায্য করলেন না কেন, সে কেন সুযোগ পেল না, সেই কাজ শেষ করার সুযোগ কেন তার হাত থেকে প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, আমার নিজের এলহামও রয়েছে যে আম্মা মা ইয়ানফা উন্নাসা ফা ইয়াম কুতু ফিল আরদ, 30 বছরের বেশি কাল পূর্বে একবার আমি মারাত্মক জ্বরে আক্রান্ত হই। এমন মারাত্মক জ্বর ছিল যে মনে হচ্ছিল বুকে অনেক কয়লা রাখা আছে, জ্বলন্ত কয়লা। সে সময় আমার উপর এলহাম হয় যে আম্মা মা ইয়ানফা উন্নাসা ফা ইয়াম কুতু ফিল আরদ। এ যে আপত্তি করা হয় যে ইসলামের কিছু বিরোধী ও দীর্ঘ জীবন লাভ করেছে, এর কারণ কি? মুসা ইসলাম বলেন যে আমার মতে এর কারণ হল তাদের অস্তিত্ব কোনো কোনো অর্থে কল্যাণকর হয়ে থাকে। দেখো, আবু বকর বদরের যুদ্ধ পর্যন্ত জীবিত ছিল। আসল কথা হল, বিরোধীরা যদি আপত্তি না করত তাহলে কোরআনের 30 পারা কোথেকে আসত? আপত্তি হয়েছে, আপত্তি হতে থাকে। আল্লাহ তাআলা অনেক সময় আপত্তির কারণেও আদেশ নিষেধ বা আয়াত নাজিল করেন। মসীমদ বলছেন যে যার অস্তিত্বকে কল্যাণকর মনে করেন তাকে আল্লাহ তাআলা ছাড় দেন বা ঢিল দেন। আমাদের বিরোধী যারা জীবিত এবং যারা বিরোধিতা করে তাদের মাধ্যমেও যে উপকার হয় তা হল আল্লাহ তাআলা কোরআনের তত্ত্ব এবং তথ্য খোদা তাআলা আমাদেরকে শেখান, কোরআনের তত্ত্ব এবং তথ্য রহস্য আল্লাহ তাআলা শেখান। যদি মেহের আলী সাহেব হইচই না করত তাহলে নজরুলে মসি লেখা হতো না। নজরুলে মসি যা মসিম আসলাম লিখেছেন তার কথা বলছেন। তিনি আরো বলেন যে এভাবে যে অন্যান্য অন্যান্য ধর্ম যে আজও অন্যান্য ধর্মের যে অস্তিত্ব দেখা যায় তারও উদ্দেশ্য হল যে ইসলামী শিক্ষার সৌন্দর্য প্রকাশ করা। অন্যান্য ধর্ম যদি প্রতিষ্ঠিত থাকে তাহলেই ইসলামের আসল সৌন্দর্য প্রকাশ পাবে এবং সেই সকল ধর্মের সাথে ইসলামী শিক্ষার সৌন্দর্য তুলনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তার গুণ বৈশিষ্ট্য নাফে থেকে উপকৃত হওয়ার লাভবান হওয়ার তৌফিক দিন। প্রকৃতপক্ষে আমরা যেন মানুষের জন্য কল্যাণকর হতে পারি, যে আধ্যাত্মিক বিপ্লব হযরত মসীহ মওউদের মাধ্যমে অবধারিত সেই বিপ্লবের আমরাও যেন অংশ হতে পারি, সেই বিপ্লবে যেন আমাদেরও ভূমিকা থাকে।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ